ছিল মনে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন সৃষ্টির শ্রেষ্ঠ মুজেজা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন, আর এই মেরাজ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ মুজেজা। আজকে এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে জুমার দিনে 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মাহবুবে আরবি মক্কি মদনী সুলতান, আমাদের নবী, যে নবীর আমরা উম্মতি, যে নবীর কলমা পড়েছি, সুবহানাল্লাহ, সেই নবীর প্রতি যে ব্যক্তি জুমার দিনে 200 বার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন শান দান করেছেন এবং পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে এমন আয়াতে করিমা নাজিল করেছেন কি এমন শান ওয়ালা আয়াত আল্লাহ তাআলা দ্বিতীয় জনের জন্য অবতীর্ণ করেননি। কখনো আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, অর্থাৎ হিকমতওয়ালা কোরআনের শপথ, কখনো আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা কখনো বলছেন ইন্না আতাইনা কাল কাউসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে করিমা নাজিল করেছেন। আল্লাহ তাআলা যত নবীকে যা যা মুজেজা দান করেছেন, আল্লাহ তাআলা সেই রূপ মুজেজা এবং আরও বাড়িয়ে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের জ্ঞান দিয়েছেন, সমস্ত বস্তুর নাম শিখিয়েছেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কী দিয়েছেন, আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জিনিস দান করেছেন যা হয়েছে, যা হবে, যা ঘটেছে, যা ঘটবে, সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরও অনেক মুজেজা দান করেছেন। সুলেমান আলাইহিস সালাম এর জন্য সৈন্য হিসাবে আল্লাহ তাআলা জিন ইনসানকে বানিয়েছেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ফেরেশতাকে আল্লাহ তাআলা সৈন্য বানিয়ে পাঠিয়েছেন, আর বদরের যুদ্ধে ফেরেশতারা লড়াই করেছে আমার নবী সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ হয়ে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে কিশ্তির নৌকার মুজিজা দিয়েছিলেন। 6 মাস পর্যন্ত নৌকা পানির উপরে ভেসেছিল, তুফান ঝড় প্রচণ্ড পরিমাণে, তারপরেও সেই কিশ্তি সেই নৌকা ডুবে নেই। শেষ পর্যন্ত 6 মাস পর যুদি পাহাড়ে এসে থামল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মুজিজা আল্লাহ দান করেছেন, আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মুজিজা দান করেছেন কি একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরকে ডাক দিলেন, এদিকে আসো, পাথর নিজে জায়গা থেকে সরল আর নিজেকে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলো। সামনে একটি পুকুরের মতো ছিল, সেখানে এসে লাফ দিল আর পাথর সাঁতরাতে আমার নবীর কদমে চলে আসলো। দেখুন, কিস্তি পানির উপরেই ভাসে কিন্তু পাথর নয়, বরং পাথর আমার নবীর কথা শুনে চলে আসলো। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে অনেক মুজিজা দান করেছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছেন, তিনি যখন লোহাকে হাতে নিতেন সেটা মোম হয়ে যেত, হাতে পাথর নিতেন তো পাথরও জিকির করতে শুরু করে দিত। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও হাতে পাথর নিয়েছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সাক্ষী দিয়েছে, কলমা পড়েছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরও অসংখ্য মুজিজা দিয়েছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন লাঠির, আসা আর হাতের, এ হাত উজ্জ্বল হতো, সূর্যের মতো চমকাত। যখন তিনি ওই আসা লাঠিকে ছেড়ে দিতেন তো সেটা সাপ হয়ে যেত, মাটিতে গেড়ে দিতেন বৃক্ষ হয়ে যেত, পাতা ছিঁড়ার জন্য আর পানি কুয়া থেকে বের করার জন্য সেটা ডোল স্বরূপ হয়ে যেত, এটা দিয়ে তিনি পানি ব্যবহার করতেন এবং আরও অন্যান্য কাজগুলো করতেন। দেখুন, মূসা আলাইহিস সালামের জামানায় জাদুর অনেক প্রভাব ছিল, তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাঠির মুজিজা দিলেন। জাদুকররা সাপ নিক্ষেপ করল, লক্ষ লক্ষ সাপ চলে আসছিল, মূসা আলাইহিস সালাম লাঠি জমিনে রাখলেন, সেটা বড় সাপ হয়ে গেল আর জাদুকরের লক্ষ লক্ষ সাপগুলোকে খেয়ে ফেলল। এটা দেখে অন্যান্য যে জাদুকররা ছিল, ওই সকল জাদুকররা বুঝে নিল এটা কোনো জাদু নয়, বরং এটা আসমানি শক্তি রয়েছে। তো প্রায় 70,000-এর মতো কমবেশ জাদুকর ছিল, তারা সবাই মূসা আলাইহিস সালামের প্রতি ইমান নিয়ে আসলো। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসা বিদ্যা অনেক বেশি বেড়ে গিয়েছিল। ওই জামানের ডক্টররা অন্ধকে চোখ দিতে পারতো না, মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতো না আর কুষ্ঠ রোগীকে ঠিক করতে পারতো না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই তিনটি মুজিজা দান করেছেন, আরও বেশি মুজিজা দান করেছেন। তিনি অন্ধকে চোখ দিয়ে দিতেন, কিরূপ চোখ দিতেন, মাটি নিতেন, পানি নিতেন, গোল গুলির মতো বানাতেন আর চোখে রেখে দিয়ে হাত বুলাতেন, চোখ হয়ে যেত। কুষ্ঠ রোগী কে তিনি ভালো করে দিতেন আর মৃত্যুকে তিনি জীবিত করে দিতেন। তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এই মুজিজা দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মুর্দাকে জীবিত করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কুষ্ঠ রোগীকে ভালো করেছেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলায় অন্ধর চোখ চলে এসেছে। বরং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তো এমন মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, এমন মুজিজা দান করেছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর মসজিদে আকসা থেকে সাত আসমান, আর সাত আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লা আর লা মাকানে চলে গেলেন, যেখানে কেউ যেতে পারেননি। প্রিয় ইসলামী ভাইরা, সুলেমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিংহাসনের মুজিজা দান করেছিলেন, তিনি যেখানে ইচ্ছে সেখানে উড়ে যেতেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বোরাকের মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। তো রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম, আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা নিজের উম্মতিকে শুনিয়েছেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানও এনেছেন এবং নিজের উম্মতিকে ঈমান আনার জন্য তারা আদেশও করেছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহবুবে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য গুণে গুণান্বিত করেছেন। আর একটি কথা রয়েছে কি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে সর্বপ্রথম শাফাআত করবেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এও বিশেষত্ব হচ্ছে কি যেদিন কিয়ামত কায়েম হবে, মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হয়ে যাবে, সেদিন কোনো ফেরেশতাও কথা বলতে পারবে না আর কোনো নবীগণও কথা বলবেন না, শুধু আমার নবী সেদিন খতিব হবে। আর আমার নবী বলেন এ বিষয়ে আমি গর্ব করি না, কেননা আমি সেদিন আল্লাহর সাথে খেতাব করব, কালাম করব। তো কালাম করার হুকুম হবে শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে হজে কসর পান করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুল সিরাতে দাঁড়িয়ে যাবেন আর বলবেন, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতিকে সহজভাবে পুল সিরাত পার করে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা লিয়াউল হামদের পতাকা দান করবেন। সেটা কত বড় হবে? 15 বছরকার রাস্তার সমপরিমাণ হবে। 15 বছর কেউ যদি ঘোড়ায় দৌড়ায় যত দূর যাবে তার চেয়ে বড় লিয়াউল হামদের পতাকা হবে। সেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হবে, আর ওই পতাকা তলে সকল আউয়ালিন আর আখিরিন হবে। এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, শাফাতের দরজা আমার নবী আগে খুলবেন এবং জান্নাতে সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করবেন, এরপরে অন্যান্য নবীগণ প্রবেশ করবেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়েছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিয়ে এসেছেন, আর যারা ইমান এনেছে তো তারা দামি হয়ে গিয়েছে। ইমান শুধু আল্লাহর উপরে কেউ ইমান আনলো আর নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি ইমান আনলো না, তাহলে সে ইমানদার হবে না। তো রসুল সাল্লাল্লাহু সাল্লামের প্রতিও আমাদেরকে ইমান আনতে হবে। যা যা রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজের সম্পূর্ণ ঘটনাগুলো নিজের সাহাবা কেরামকে শুনিয়েছেন। আশ্চর্য বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতিকে শুনিয়েছেন, আর সেখান থেকে আমরা জেনেছি এবং ইমামগণও এই হাদিসগুলো রেওয়ায়েতগুলো বর্ণনা করেছেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, একটি কথা আমি আপনাকে বলি, এরপরে একটি হাদিস করিমা আমি আপনার সম্মুখে বলার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি আখিরাত পেতে চায় আর নিজের কবরকে জান্নাতের বাগান বানাতে চায় তো তার উচিত হবে সে যাতে দুনিয়াকে ছেড়ে দেয়, দুনিয়ার মোহ ভালোবাসা থেকে যাতে বেরিয়ে আসে। কিন্তু আমরা ডে বাই ডে দুনিয়ার দিকেই ধাবিত হচ্ছি, আখেরাতকে আমরা একেবারে অপশন হিসাবে আমরা রেখে দিয়েছি। না, এটাই হচ্ছে আমাদের ফিউচার। আমরা অনেকে বলি না, আমার ফিউচার কী হবে, আমার ফিউচার কী হবে, আমার ফিউচার কী হবে। ফিউচার বলতে আমাদের কিছু লোকেরা মনে করে 60-70 বছর বয়স হবে তখন পেনশন পাবো, আর আমার কাছে টাকা থাকবে, আমি চিকিৎসা করাবো, আরামে থাকবো। ও ভাই, টাকা থাকলে কি মানুষ আরামে থাকতে পারে? হ্যাঁ, অসুস্থ হয়ে বেডে পড়ে রয়েছে, আহ আহ করছে, আহ যন্ত্রণা, মাথা ব্যথা, পেটে ব্যথা, কিডনি সমস্যা, বুক ব্যথা করছে, বুক ধরপড় করছে, টাকা আছে, এটা কি ফিউচার? ফিউচার হচ্ছে আখিরাত, ফিউচার হচ্ছে হাশরের ময়দান, ফিউচার হচ্ছে কবর। কি আমার কবরটা কি ভালো হবে, আমি কি কবরে ভালোভাবে থাকতে পারবো? আমাদের ফিউচার হচ্ছে জান্নাত। আমরা যদি আমল করি তাহলে আমরা জান্নাতে আরামে থাকতে পারবো। আসল ফিউচারকে মানুষ ভুলে গিয়ে নকল ফিউচারকে নিয়ে টানাটানি করছে, অথচ এই ফিউচারের মধ্যে আমার মনে হয় 99.9% লোক ফেল হয়ে যায়। ফিউচার, আরে বিরুদ্ধ হলে এটা কাজে আসবে, ওটা কাজে আসবে, কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না। এমনকি ছেলেরা এই ধন সম্পদ নিয়ে বাবাকে রাস্তাতে বা ওল্ড হাউসে রেখে দেয়। কালকে কি হবে, পরশু কি হবে আমরা জানি না। ভাগ্য তো আল্লাহ তাআলা বানায়, ভাগ্য পরিবর্তন আল্লাহ তাআলা করে। আমরা মনে করছি আজ থেকে 20 বছর পরে আমি এভাবে থাকবো। আরে ভাই, কালকের খবর নেই, আর 20 বছর আমি এভাবে থাকবো, এটা করব, ওটা করব, না, ভুল এটা। আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা কথা আমি আপনাকে বলি, দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আপনি যে বাড়িতে আছেন একটু চিন্তা করুন, আমি যে বাড়িতে আছি, যে দালান কোঠাতে আছি বা যে জায়গাতে আমি অবস্থান করছি, তো আজ থেকে 200 বছর পূর্বে এখানে কে ছিল, তারা দেখতে কেমন ছিল, তাদের লাইফ স্টাইল কেমন ছিল, তারা কত ধন সম্পদ অর্জন করেছিল, তাদের শিক্ষাগত যোগ্যতা কত ছিল, আমরা জানি, আমরা জানি না। অথচ এই বাড়িতে তারা ছিল বা এই জমিনে তারা ছিল, আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তারা কোথায়? তো আপনি বলবেন কেন? তারা কবরে আছে, তো আমি জিজ্ঞেস করি তাদের কবর কোথায়, তাদের কবরের নাম নিশানা কি বাকি আছে? আপনি বলবেন না, এই বাড়িতেই থাকতো বা এই জমিনেই থাকতো, আমারই আত্মীয়, আমি তার নাম জানি না, তার কবর কোথায় জানি না, এবং কবরের চিহ্ন মিটে গেছে। ওকে, আপনি যে বাড়িতে আছেন আজ থেকে 200 বছর পরে আপনার এই বাড়িতে, ভিটা বাড়িতে, জমিনে কে থাকবে আপনি জানেন? আপনি বলবেন না, আমি জানি না। আচ্ছা, তো 200 বছর পরে যারা এখানে থাকবে তারা দেখতে কেমন হবে, তাদের লাইফ স্টাইল কেমন হবে আপনি জানেন? আপনি বলবেন না, আমি জানি না। আচ্ছা, ওই 200 বছর যে অতিবাহিত হবে, পরের কথা বলছি, তো সে সময় আপনি কোথায় থাকবেন? কবরে। আচ্ছা, কবরে থাকবেন, কবরের কি চিহ্ন বাকি থাকবে, নাম নিশানা বাকি থাকবে? আপনি বলবেন না। আমরা বলি আমাদের অনেক পাওয়ার আছে, আমাদের অনেক ক্ষমতা রয়েছে, আমার অনেক অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, আমি অনেক সম্মানিত রয়েছে, আমার অনেক ডিগ্রি রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে। কিন্তু আজ থেকে 200 বছর পর আপনাকে সবাই ভুলে যাবে, আর আপনার কবরের নাম নিশানাও পাওয়া যাবে না। তো এই জন্য উচিত হবে কি আমরা বাস্তবকে ভালোভাবে দেখার, বুঝার আমরা চেষ্টা করি, আর আমরা ভয় করি গুনাহ করতে। কেননা যে ব্যক্তি গুনাহ করবে আল্লাহ নারাজ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হবে, ফেরেশতারাও অসন্তুষ্ট হবে। একটি হাদিসে করিমা আমি আপনাকে শোনাতে চাচ্ছি। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে গেলাম, তো মেরাজে কিছু মানুষের সামনে দিয়ে যখন আমি অতিক্রম করলাম, তো দেখলাম তাদের সামনে রান্নাকৃত ভালো খাবার আর অন্য জায়গায় পচা দুর্গন্ধযুক্ত খাবার রাখা আছে। তো ওই সকল মানুষেরা এবং কিছু মহিলারাও দুর্গন্ধযুক্ত পচা গোস্ত মাংস ভক্ষণ করছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে জিবরিল, এরা কারা, আর ভালো জিনিস ছেড়ে দিয়ে খারাপ জিনিস তারা ভক্ষণ করছে? তখন জিবরিল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা ওই সকল লোক যাদের নিকট বৈধ স্ত্রী ছিল, কিন্তু তারা তাদের ছেড়ে খারাপ নারীদের নিকট যেত এবং রাত্রি যাপন করত। আর এই নারীরা যারা খারাপ জিনিসগুলো ভক্ষণ করছে, তারাও পবিত্র পুরুষের বিবাহে থাকার পরেও খারাপ পুরুষের নিকট যেত আর রাত্রি যাপন করত। তো যারা পরক্রিয়ার মধ্যে এভাবে লিপ্ত হয়, তো তাদেরকে ভয় করা উচিত, কেননা এটা নাফরমানি রয়েছে। আরেকটি কথা আমি আরজ করতে চাচ্ছি, কেউ যদি এইভাবে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তো সে এমন করলো যেমন সে কর্জ নিল, এর কর্জ আদায় তার পরিবারের লোকেরা করবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং ভয় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো হয়ে ঝুলন্ত কিছু লোক দেখলেন জাহান্নামের মধ্যে, কি দেখলেন চলুন আমরা শুনি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আরেকটি দৃশ্য দেখলেন, কি দেখলেন, যে জাহান্নামে কিছু মহিলা রয়েছে যাদেরকে বুকের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, আর কিছু মহিলাকে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে জাহান্নামের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এরা কারা, আর এদেরকে এভাবে আজাব দেওয়া হচ্ছে কেন? তখন জিবরিল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা ওই সমস্ত মহিলা যারা ব্যভিচার করত, জিনা করত আর সন্তানকে হত্যা করত। প্রিয় ইসলামী ভাইরা, এক তো ব্যভিচার করা, দ্বিতীয় হচ্ছে সন্তানকে হত্যা করে ফেলা, এটা কিন্তু অনেক বড় গুনাহ রয়েছে, অনেক বড় গুনাহ রয়েছে। আজ ইসলামী শিক্ষা না থাকার কারণে আজ অনেকেই এমনটি করে বসে। আমি আর একটু বলার চেষ্টা করছি, অনেকেই এমন রয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চাও কনসেপ্ট হয়ে গিয়েছে, বাচ্চা প্যাটে আছে, তো এখন বাড়ির মধ্যে কথা শুরু হয়, এখনই বাচ্চা নিয়ে নিলে, কি দরকার ছিল বাচ্চা নেওয়ার, এটাকে নষ্ট করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন প্রেশারে পড়ে বা ইচ্ছাকৃতভাবে মহিলারা কি করে, বাচ্চাকে নষ্ট করে দেয়, বাচ্চাকে টুকরো টুকরো করে দেয়, বাচ্চা পেটে অলরেডি হয়ে গিয়েছে সেটাকে টুকরো টুকরো করে বের করে দেয়, বাচ্চাকে হত্যা করে। রেওয়ায়েতে রয়েছে এই বাচ্চা কাল কিয়ামতের দিনে তার মাকে বলবে, মা আমার অপরাধ কি ছিল মা, আরও তো আমার ভাই আছে, সে তো তোমার কাছে ছিল, তোমার দুধ পান করেছে, হ্যাঁ তুমি তাকে কোলে নিয়েছিলে, তুমি বাবা বলে ডাকতে, মা আমি কি অপরাধ করেছি যে তুমি আমাকে হত্যা করে ফেলেছ, আমাকে টুকরো টুকরো করে ফেলেছ, আমারও তো ইচ্ছে ছিল কি তোমাকে মা বলে ডাকবো, বাবাকে বাবা বলে ডাকবো, তুমি আমাকে কোলে নেবে, আমাকে আদর করবে, আমাকে কথা বলা শিখাবে, আমাকে চলা তুমি শিখাবে, কিন্তু মা আমার অপরাধ কি ছিল, তুমি আমাকে দুনিয়ায় আসতে দিলে না। কিয়ামতের দিনে এইভাবে সন্তান কিন্তু জিজ্ঞেস করবে, যারা এভাবে করে সন্তানকে হত্যা করে ফেলে, নষ্ট করে ফেলে, একটা জানকে মেরে ফেলে, কিয়ামতের দিনে এর হিসাব কিন্তু দিতে হবে। কাশ যদি আমার এই কথাটা কেউ শুনতো, আপনাদের শুনছেন কয়েকজন, কাশ সবাই যদি শুনতো হয়তো এই বড় গুনাহ থেকে বেঁচে যেত। প্লিজ ইসলামী ভাইরা, আরেকটি আমরা আজাবের কথা শুনবো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে কি দেখেছেন, চলুন আমরা শুনি। মেরাজের রজনীতে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে কিছু আজাব দেখলেন। তিনি দেখলেন কিছু মানুষের ঠোঁট উটের ঠোঁটের মতো বড় বড়, আর কিছু লোক বড় বড় আগুনের পাথর তাদের মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, আর গলা থেকে নেমে পেটের ভিতর থেকে আর পিছনের রাস্তা থেকে বেরিয়ে আসছে, আবার ওই আগুনের পাথরগুলো ওই ব্যক্তিদের মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, আবার সেটা পিছনের রাস্তা থেকে বেরিয়ে আসছে। তারা চিৎকার করছে, চেঁচামেচি করছে। জিবরিল আলাইহিস সালামকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা আর এদেরকে এরূপ আজাব দেওয়া হচ্ছে, এদের দোষ কি? তখন জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা অন্যায়ভাবে এতিমদের মাল গ্রাস করত, অন্যায়ভাবে এতিমদের মাল আত্মসাত করে নিত। তো প্লিজ নাই ভাইরা, আমাদেরকে ইয়েতিমের মাল আত্মসাত করা থেকে বাঁচতে হবে। আচ্ছা কেউ নিয়ে নিল, 1 কোটি টাকা নিয়ে নিল, 10 কোটি টাকা নিয়ে নিল, তারপরে তারপরে কি কি পেয়ে গেল সে? ওই 10 কোটি টাকা দিয়ে কে সে আবে হায়াত সে কিনতে পাবে? মানে এমনি বলছি আমি, কি হবেটা কি? আচ্ছা 10 কোটি টাকা পেয়ে গেল, এখন কি নিজের যৌবনকে ধরে রাখতে পারবে? না। নিজের সময়কে এবং বয়সকে কি ধরে রাখতে পারবে? না। ডে বাই ডে সে বৃদ্ধ হবে, আর হারাম খাওয়ার কারণে তো তো রোগ তো আসবেই আসবে। তারপরে কি, ওই যে কবর মাটি, তো কেন 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 এমন, কেন এত লোভ, কেন এত লালসা, কেন ওয়াই কেন? খাবো তো অতটুকুই যতটুকু আল্লাহ নসিবে রেখেছে, এই বাড়ি গাড়ি ধন সম্পদ জমি জায়গা, আর আমাদের কিছু লোক রয়েছে জমি জমি জায়গা করতে হবে, বাস এটাই নিয়ে পড়ে রয়েছে। এর জন্য তো মানুষ 40 বছর 30 বছর পর্যন্ত তো কেসে লড়তে থাকে, শেষ পর্যন্ত বুড়ো হয়ে যায়, হ্যাঁ কি হয়েছে কেস, হ্যাঁ জিতে গিয়েছি। ও ভাই জিতে গিয়েছি তার কি হলো, কালকে তো তুমি চলেই যাচ্ছ কবরে। ভাই আমরা কেন এত ধন সম্পদের দিকে আমরা অগ্রসর হচ্ছি, আর কেন আমরা হালাল হালামের পার্থক্য আমরা বোঝার চেষ্টা করছি না? এখানে আরেকটি কথা আছে, মনে করেন তিন ভাই আছে, তিন ভাই রয়েছে, বাবা অনেক প্রপার্টি করে দিয়ে গিয়েছে, তিন ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেল, তার ছোট ছোট সন্তানও রয়েছে, এখন এমনও কিছু ফ্যামিলি রয়েছে যে ওই ছোট্ট সন্তানের হকগুলো এই দুই চাচারা কি করে মেরে খেয়ে নেয়, এতিমের মাল আত্মসাত করছে। ভাই কি হয়ে গেল, কি এমন শক্তিশালী হয়ে গেলেন, বা কেমন কি এমন বড় চৌধুরী আপনি হয়ে গেলেন কি বাচ্চার এতিমের মাল খেয়ে নিলেন, কি বড় শক্তিশালী হয়ে গেলেন? না, এর পরিণামটা পরে আপনাকে আপনাকে ভুগতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর ন্যায়ভাবে সুষ্ঠুভাবে বিচার করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হ্যাঁ, যার যা প্রাপ্য রয়েছে, আমার ভাই মারা গিয়েছে, তার সন্তান আছে, আচ্ছা তার প্রপার্টিতে এতটুকু পাওয়া যায়, মানে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে খেয়াল রাখতে হবে আর বুঝিয়ে দিতে হবে। আর বাচ্চা যদি নাবালিক থাকে তো এমন সিস্টেম করে দিতে হবে যাতে করে বালিক হয়ে সে সম্পূর্ণ প্রাপ্যগুলো, মানে পাই পাই প্রাপ্যগুলো সে যাতে পেয়ে যায়। এরা দায়িত্ব হচ্ছে বড়দের, কিন্তু অনেকেই ওই ইয়েতিমের মাল আত্মসাত করে নিজের সন্তানকে লিখে দেয়। তো এদিক থেকে আমাদেরকে বাঁচতে হবে, না হলে একদিন তো মরেই যেতে হবে, অন্ধকার কবরে চলেই যেতে হবে, আর কেউ বাঁচাতে পারবে না, হিসাব তো দিতেই হবে। তো বাস এই খেয়াল থেকে আমরা বেরিয়ে আসি না, এই আত্মসাত এবং লোভ লালসার খেয়াল থেকে আমরা বেরিয়ে আসি। ইসলামী ভাইরা, আর একটি আজাবের কথা আমি আপনাকে বলবো, যা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখে এসেছেন। মেরাজের রাত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি জাহান্নামে কিছু লোককে দেখেছি, তারা চতুষ্পদ প্রাণীর ন্যায় বিচরণ করছে, তাদেরকে জাক্কুম এক প্রকারের কাঁটাযুক্ত খাবার তাদেরকে দেওয়া হচ্ছে, আর উত্তপ্ত পাথর তাদেরকে দেওয়া হচ্ছে গিলার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে হে জিব্রিল, এদের অপরাধ কী, এরা কী করেছে, কোন পাপ করেছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের কাছে সম্পদ ছিল, ধন ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু এরা যাকাত দিত না, এই জন্য তাদেরকে এই আজাব দেওয়া হচ্ছে। অনেকেই টাকাওয়ালা আছে, যাকাত ফরজ হয়ে গেছে, শুধু নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য হ্যাঁ একটু যাকাত বের করে দিল। তো না, পরিপূর্ণ যাকাত বের করতে হবে, আর এই যাকাতের টাকাটা আপনার না, এটা গরিবের রয়েছে, এটা অসহায় এতিমদের জন্য রয়েছে, এটা আপনার না, আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত বের করে গরিব অসহায়ের কাছে পৌঁছিয়ে দিতে হবে, এটা ইসলাম রয়েছে। আর যদি না করা হয় তাহলে আপনারা শুনলেন এর পরিণাম কী হবে। কৃষ্ণা ইফার মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সৃষ্টির শ্রেষ্ঠ মোজেজা, আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানে এবং জান্নাতে আর জাহান্নামে কী কী দেখেছে, আর কী কী বার্তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে, তা আমরা এই অনুষ্ঠানে জানার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক বানিয়ে দিক, আল্লাহ তাআলা আমাদেরকে সৎ বানিয়ে দিক। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওদারি দয়ায় প্রিয় নবী সে ঠায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে, মেরাজ খোদার জি দর পে হলো পূর্ণ আশা যা ছিল মনে। সাল্লু আলাইহি ওয়া আলি।